আমাদের আজকের অনুষ্ঠানের অতিথির নাম গুলতেকিন খান। তার জন্ম হয়েছিল ঢাকায়, শৈশব কৈশোর কেটেছে ঢাকায়। তার দাদা সুপরিচিত শিক্ষাবিদ সমাজসেবক প্রিন্সিপাল ইব্রাহিম খান। কথা বলছি গুলতেকিন খানের সাথে। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি, আপনি কবিতা লিখে থাকেন, এছাড়াও আপনি কবিতার বাইরেও আপনি অনুবাদের কাজও করছেন। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম, ইব্রাহিম খান আপনার দাদা, সাহিত্যের প্রতি আপনার যে অনুরাগ, আমরা জানি আপনি স্নাতক ডিগ্রি নিয়েছেন ইংরেজি সাহিত্যে এবং তারপরে লিঙ্গুইস্টিক্সে আপনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সাহিত্যের প্রতি আপনার অনুরাগটি শুরু হয়েছিল কিভাবে?
ফ্যামিলি সবাই মোটামুটি সাহিত্য চর্চা করতেন, আমার দাদা তো করতেনই, প্রিন্সিপাল ইব্রাহিম খান, তাছাড়া আমার মা, উনিও ইংরেজিতে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করতে করতে শেষ করতে পারেননি। আর আমার বাবাও পড়ালেখাতে ইঞ্জিনিয়ারিং করতেন, কিন্তু সাহিত্য মানে আমাদের বাসা ভর্তি ছিল, মানে বইয়ের কোনো অন্ত ছিল না। তো ওই ছোটবেলায় যখন আমার একদম ছোটবেলায় যখন কোনো কিছু পড়ার থাকতো, আমার মা একটা স্কুলের শিক্ষিকা ছিলেন সিনিয়র, তো আমি তখন ওই ছোটবেলায় উঠে উঠে দেখতাম ওই যে আমার বাবা পড়তেন, যে বাবার পড়া রিডার ডাইজেস্ট আর টাইম, ওগুলি পুরানো যেগুলি থাকতো ওগুলি এক জায়গায় রেখে দিতেন, ওগুলি খুলে খুলে দেখতাম। তো তখন থেকে আমার ওইটা ওগুলির প্রতি একটুখানি ঝোঁক ছিল। তারপরে মেইন যখন আমার এসে হয় সেটা হচ্ছে 1971 সালে যখন যুদ্ধ চলে, ওই সময়টা যখন স্কুল বন্ধ হয়, তখন আমি সাহিত্যের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ি, মানে অনেক পড়া, বড় বোন ডিগ্রি পড়তো সেগুলো, তারপর আরো অনেক যেগুলি আম্মারা পড়তেন দাদার কাছ থেকে, মানে যত কিছু ছিল তত সবকিছু আমি পড়তাম, মানে পড়তে আমার খুবই ভালো লাগতো।
আপনার প্রকাশিত প্রথম কবিতার বইটির নাম কি?
আজও কেউ হাটে অবিরাম।
আপনার একটি কবিতা থেকে আমি একটু পাঠ করতে চাই এবং তারপর আপনার কাছে আমি আবার ফেরত আসছি। আপনার লেখা একটি কবিতা যেটি আমারও একটি প্রিয় কবিতা, কবিতার নাম হচ্ছে হয়তো কিছু নয়। হয়তো কিছু, হয়তো কিছু নয়, তাই বলে কি আসন নিয়ে মন ভোলানো ভাষণ দিয়ে করতে হবে জয়? দায়িত্ব সব এড়িয়ে গিয়ে নীতির বইটি বিকিয়ে দিয়ে পথ এগুনোর অভিলাষে থাকতে সবাই ভালোবাসে আসনটিরই আশেপাশে। হয়তো কিছু, হয়তো কিছু নয়, স্বার্থের সঞ্চয় জাগায় না সংশয়, প্রাণের টানে দেশের পানে চোখটা যদি মেলে সোনার এদেশ কি তার যে বেশ বড্ড এলেবেলে। অর্থ নিয়ে অনর্থ সব আদর্শ সব ভুল কলরব, এসব কি আজ কাউকে ভাবায়? দেশের মন্দে দ্বিধাদ্বন্দ্বে কি এসে যায়, কার এসে যায়? একটি কথা বলে রাখি, এখন সবাই মেলছে আঁখি, কোনটা বাকি কোনটা ফাঁকি সবাই সেটা জানছে নাকি? সেদিন কিন্তু আসছে চলে, জ্বলবে সবাই দলে দলে, দুচোখ ভরা সত্য নিয়ে অসত্য কি পিছু ফেলে। শোনেন ঠাকুর আজকের সংশয়ে, সাময়িক এ দ্বিধা দ্বন্দ্ব, ভাবছে যারা কপাল মন্দ, আজকে যাদের মধ্যে আছে একটুখানি ভয়, হয়তো কিছু, হয়তো কিছু নয়।
এই কবিতাটি আমি দীর্ঘ সম্ভবত 35 বছর পরে লিখেছি, আর এটার মধ্যে অনেক কিছুই আছে। যেমন আমি আমার কোনো কবিতায় কোনো রাজনৈতিক কোন কিছু নাই, কিন্তু ওই সময়টা আমার ওই সময়টা দেশের যে অবস্থা দেখিস করে আমার এই কবিতাটা খুব হঠাৎ করেই বলতে গেলে আমি লিখেছিলাম, কেন লিখেছিলাম আমি জানি না, কিন্তু হঠাৎ করেই আমি লিখেছিলাম। এবং কবিতাটা অনেক কিছু, অনেক মিনিং আছে, আমি যেগুলি আমি লিখেছি যেগুলি এত চমৎকার করে আবৃত্তি করলে এটা আমি কখনো পাই না। এটা পড়ে আবারও আমার নতুন করে আমার নিজেরও আবার ভালো লাগে, কারণ আমার আমি ভুলে গিয়েছিলাম যে আমি এটা লিখেছি, তো তখন আমার দেশের কথা ভেবে আমি লিখেছিলাম এটা।
এই কবিতাটি সম্ভবত আপনি লিখেছেন 2013 সালের 25শে জুন,
রাইট? ঠিক আছে, হ্যাঁ।
এই যে আপনার লেখালেখি একটু দেরিতে আপনি শুরু করলেন, কেন?
আসলে বইটি দেরিতে শুরু করার কারণ অনেকগুলোই আছে। প্রথমত আমি লেখালেখি করতাম, সেগুলি ছাপানো পত্রিকাতে ছাপানো হতো আমার ক্লাস টেন পর্যন্ত, কিন্তু আমার ক্লাস টেনের পরে আমার ম্যাট্রিকের পরপর আমার বিয়ে হয়ে যায়। তো আমার যে আমাকে অনুপ্রেরণা যিনি দিতেন আমার দাদা, উনি যেটা করতেন, আমি প্রথম যখন আমার কবিতা বের হয়, একটা ছাপা হয়, ছাপার অক্ষরে বের হয় পত্রিকায়, তখন আমি তাকে খুব উত্তেজিত হয়ে তার কাছে দেখাই এটা ওনার কাছে। তো উনি ওইটা দেখলেন, দেখে উনি আমাকে ৫ টাকা উপহার দেন। ৫ টাকা কিন্তু অনেক টাকা ছিল সেই সময়, আমি যখন তার কথা বলছি, আর তখন বোধ হয় ৭৪ সনে। তো ৫ টাকা তো আমার মানে ওইটার উপরে আরো বেশি ছিল। তো উনি ওই যে ওইটা দিয়েছেন, ওইখান ওইটার থেকে আমার আরো উৎসাহটা বেড়ে গেল, কবিতা লেখার উৎসাহটা বেড়ে গেল, যে আমাকে আরো লিখতে হবে, আরো মানে লিখবো। দাদাও খুশি হবেন, আমার মাথায় হাত রেখেছিলেন, আমার খুব ভালো হয়েছে। আর দাদার একটা ছোট্ট একটা কষ্ট ছিল যে উনি সবাইকে এত লেখালেখি কথা বলেন, আমাদেরকেও বলতেন, যেহেতু ওনার ছেলে মেয়েরা কিংবা নাতি নাতে কেউ লেখালেখির দিকে যায়নি। তো আমি দাদার, আমার কাছে মনে হচ্ছে দাদার এই ঋণটা শোধ করা উচিত, কারণ উনি আমাকে প্রথম প্রেরণা দেন লেখার। তো কাজেই যেটা আমি বলতে চান, তারপরে দাদার প্রেরণাতে আমি লিখতাম, শুধু দাদার প্রেরণা, যখন লেখা ছাপা খুলে বের হতো আমার স্কুলে বন্ধুরাও খুব খুশি হতো, দেখতো, হইচই করতো। তারপর বিয়ের পরে আমি দেশের বাইরে চলে যাই অনেক বছরের জন্য, তখন কোনো অনুপ্রেরণা বা অন্য কিছু ছাড়া নাকি জানি না, কারণ আমি সায়েন্সে ছিলাম মেইনলি, আমার মেডিসিনে পড়ার কথা ছিল, আমরা সবাই হোলি ক্রসে ভর্তি হয়েছিলাম যারা মেডিসিন পড়েছেন। তো তখন আমার আর লিখতে ইচ্ছা, মানে লেখার কথা কেউ বলেও নাই, এবং আমি একটা বট গাছের ছায়ার মধ্যে ছিলাম, কেউ আমাকে অনুপ্রেরণা দেয় নাই। এটা আমি কাউকে ব্লেম করতে চাই না যে অনুপ্রেরণার অভাবে, কিন্তু আমার নিজেরই কখন লেখার কথা মনে হয় না, মনে হয়েছে আমার বোধহয় আর লেখালেখিটা বোধহয় শুধু আমার যে ফর্মার হাজবেন্ড ছিলেন, এক্স হাজবেন্ড, তবে তাদের জন্যই। কিন্তু দীর্ঘদিন পরে যখন আমি 2012 সালে দিকে, আমি 12 সালে না 2011 সালে, 2003 সালে আমি আমার জীবনী লিখতে বসছিলাম, মেমোরিয়াল লিখি যা আমার মার সাথে বসে বসে বসে, তখন আমি তখন আমার মেয়েরা ছেলেমেয়েরা এটা চাইতো না যে আমি চাচ্ছিও না আমি লিখি, আমার বড় মেয়ে বাইরে ছিল, অন্য মেয়ে মেজর মেয়ে, তবে সে আমাকে এটা একদিন হঠাৎ করে আমার খাতা বের করে দিয়ে, যেটা আমাকে আমার ছোটবেলার সব কবিতা টুবিতাগুলি লেখা, মানে তুমি নিজে এত ভালো লিখো, তুমি কেন ওই তোমার জীবনী লিখবে, তুমি কবিতা তোমার নিজের মতো করে লিখো, এখানে কবিতা আছে, গল্প আছে, সে আছে। তো তখন আমার মনে হলো আসলে কেন নয়, তখন আমি শুরু করলাম। তো এই জন্য দেরিতে শুরু হয়েছে, কারণ আমার নিজের জন্যই মনে হয়, আমি কবিতা খুব পছন্দ করেছি, আবার যখন ইংরেজি সাহিত্যে এসে কবিতা পছন্দ, কবিতার প্রতি আমার ঝোঁকটা এসছে, কিন্তু কেউ আমাকে বলেনি কখনো আমার কবিতার যে আর তুমি কবিতা লেখো কেন ছাড়লে, এটা কেউ বলেনি।
আপনার কবিতার একটা বিশেষত্ব হচ্ছে, আমার সামনে আরেকটি কবিতা আছে, কবিতাটির নাম হচ্ছে ঘন বর্ষায়। কবিতাটি পড়ে এবং আপনার বিভিন্ন কবিতা পড়ে আমার কাছে মনে হয়েছে যে ছোট ছোট বাক্যে এবং খুব সংক্ষেপে আপনি খুব গভীর আবেগগুলো তুলে আনেন। যেমন এই ঘনবর্ষায় কবিতা থেকে আমি কয়েকটি লাইন একটু পড়ে শোনাতে চাই। সব কিছু বদলে যায়, যেতে পারে, যায়। অজানা তীব্র কোনো অভিমানে সম্পূর্ণ ধবল আকাশ হঠাৎ গর্জে ওঠে প্রবল বর্ষায়। নদী মহানদী যেন সংকোচ নিয়ে মেশে না সমুদ্রে হঠাৎ, বুঝি হয়েছে গোপন সংঘাত, সাগরের সাথে তার মিলন এড়িয়ে। সব কিছু বদলে যায় ঘন বর্ষায়। এই যে ছোট্ট কবিতার মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক গভীর কিছুর ইঙ্গিত দিচ্ছেন, এটি আমার মনে হয় আপনার কবিতার একটি বিশেষত্ব।
অনেক ধন্যবাদ। যদি আমি সবসময় বলি, এখনো মনে করি যে আমার এক কবিতার একটা কবিতা যদি কারো ভালো লাগে, কিংবা একটা কবিতার দুটো লাইনও যদি কারো ভালো লাগে, তার মন ছুঁয়ে যায়, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই যে এই কথাটা যে ভালো লেগেছে, সে এটা আমার, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। হয়তো অনেক ম্যাচিওর অবস্থায় আমি লিখতে শুরু করেছি, হয়তো তার জন্য অনেক বেশি গভীরতা থাকে, ছোট ছোট কবিতার মধ্যে অনেক মিনিং অনেক বেশি থাকে, অর্থ থাকে, অর্থবহ থাকে কবিতাগুলি, আমার কাছে তাই মনে হয়।
আপনি বলছিলেন, আমি আপনি বলছিলেন, আপনি বলছিলেন যে আপনার লেখালেখিতে একটা ছেদ পড়ে যায়, আপনার অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল জনপ্রিয় উপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদ, তিনি আপনার স্বামী ছিলেন। উপন্যাসিক হিসেবে, লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে হুমায়ুন আহমেদকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
হুমায়ুন আহমেদকে মূল্যায়ন করার মতো আমার আসলে স্পর্ধা নাই, শুধু হুমায়ুন আহমেদ কেন, কাউকেই না, কারণ তারা এত নিচে গেছেন সবাই, এখানে যত সাহিত্যিক আছেন, আমার মনে হয় না আমি আমি এই ইয়েতে পৌঁছেছি যে তাদেরকে মূল্যায়ন করার মতো। তবে একটা জিনিস আমি শুধু বলতে চাই যে হুমায়ুন আহমেদ যেটা একটা বড় কাজ করে গেছেন এদেশে, যেটা সবাই বল যে পাঠক সৃষ্টি করা, যেমন এখন আমাদের কবিতায় কিন্তু পাঠক নাই, আমার দেশেও কোনো বই, আমরা সবসময় কলকাতার বই পড়তাম, ওপার বাংলা বইগুলি পড়তাম, তাই না, সেটা কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে হুমায়ুন আহমেদ, বদলে দিয়েছিলেন, তো ওইটা একটা বিরাট বড় পাওয়া আমাদের, আমাদের জন্য, আমাদের দেশের জন্য। তবে তাকে আমার মূল্যায়ন করার মতো আমার স্পর্ধা আমার নাই, আমার আমার মনে হয় না তাকে মূল্যায়ন করতে আমি পারবো।
আপনার কোনো একটি লেখা থেকে কয়েকটি লাইন কি আমরা শুনতে পারি?
আমি কিন্তু খুব খারাপ আবৃত্তি করি আপনার মতো না, তবু আমি আমার আমার খুব প্রিয় একটা কবিতা আছে, যেটা সেটা থেকে আমি কয়েকটা লাইন বলতে পারি। কবিতাটার নাম হচ্ছে খেলা। থেমেছে স্কুলের ঘন্টা, থামে নাই খেলার আকুতি, কত জল বয়ে গেছে, বাঁক নিয়ে চলে গেছে নদী, সামনে যা কিছু ছিল চলে গেছে ভিড় ফটো ফ্রেমে, তোমার চোখের মধ্যে আজও পাই স্মৃতি ঘাস, যদি এখনো নামতে পারি মাঠে, বাজুক স্কুলের ঘন্টা আরো একবার থেমে থেমে, কিছুই থামে না জানি, মেঘহীন থাকে না আকাশ, গাছের আস্তিন থেকে ঝরে ঝরে সব আশাহীন পাতা, রঙিন খুরির সুতো অবেলার ঘামকে পেরিয়ে, বুকের ভেতরে রেখে হাসি গান কবিতার খাতা, কেউ হাটে অবিরাম আজো, মাঠ খোঁজে অসহায় দেখো কেউ ঠিকানা হারিয়ে।
খুব সুন্দরভাবে আপনি পড়লেন কবিতাটা। গুলতেকিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য।